আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা তথ্যাবলী সমাহার আত্তারের দোয়া। হে মুস্তাফার প্রতিপালক, যে ব্যক্তি এই তথ্যাবলী সমাহার পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে তাকে তার জীবন নেকিতে অতিবাহিত করে নেকি দাওয়াত প্রসার করার তৌফিক দান করো আর তাকে বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন। বিজাহি খাতিমিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দরুদ শরীফ পাঠ করতে থাকে ফেরেশতা তার প্রতি রহমত প্রেরণ করতে থাকে। এখন বান্দার মর্জি কম পড়বে নাকি বেশি? সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনন্য পদ্ধতিতে নফসকে দমন। হযরতে সাইয়্যিদুনা আবু মুহাম্মদ মুরতাইশ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি অনেকবার হজ করেছি এবং এর মধ্যে অধিকাংশ হজের সফর কোন ধরনের পাথর ব্যতীত করেছি। অতঃপর আমি বুঝতে পারলাম যে এই সবই তো আমার নফসের প্রতারণা ছিল। কেননা একবার আমার মা আমাকে পানির কলসি ভরে আনার আদেশ দিল, তখন আমার নফসের উপর তার আদেশ বোঝা মনে হলো। অতএব আমি বুঝে গেলাম যে হজের সফরে আমার নফস আমার সাথে ঐক্যমত শুধু নিজের স্বাদ লাভের জন্যই করেছে আর আমাকে ধোকায় রেখেছে। কেননা যদি আমার নফস ফানা হয়ে যেত, তবে আজ একটি শরীর হক পূরণ করা অর্থাৎ মায়ের আনুগত্য করা তার অর্থাৎ নফসের এত বেশি কঠিন কেন অনুভব হতো? সুখ্যাতির বাসনার স্বাদ ইবাদতের কষ্টকে সহজ করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আমাদের বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিন কিরূপ দিনী ভাবনা পোষণ করতেন এবং কিরূপ বিনয়ের অধিকারী ছিলেন। অনেকের অভ্যাস যে তারা সাধারণ মানুষের সাথে তো ঝুঁকে ঝুঁকে সাক্ষাৎ করে, কিন্তু পিতামাতা ভাই বোন ও সন্তানের মায়ের সাথে তাদের আচরণ আগ্রাসী, অনৈতিক আর অনেক সময় খুবই মনে কষ্ট প্রদানকারী হয়ে থাকে। কেন? এই কারণেই যে জনসাধারণের মাঝে সৎ চরিত্র প্রদর্শন জনপ্রিয়তার কারণ হয় আর ঘরে সদাচরণ করাতে সম্মান ও প্রসিদ্ধি তেমন আশা থাকে না, তাই তারা জনসাধারণের মাঝে নিজেকে খুবই প্রিয় বানিয়ে রাখে। অনুরূপভাবে যে সকল ইসলামী ভাই কিছু কিছু মুস্তাহাব কাজের জন্য অগ্রসর হয়ে কুরবানি প্রদান করে থাকে কিন্তু ফরজ ও ওয়াজিব আদায় অলসতা করে থাকে, যেমন পিতামাতার আনুগত্য, সন্তানদের শরীয়ত অনুযায়ী প্রশিক্ষণ ও স্বয়ং নিজের জন্য ফরজ উলুম অর্জনের উদাসীনতা করে থাকে, তাদের জন্য এই ঘটনাটিতে শিক্ষার অনেক গুরুত্বপূর্ণ মাদানী ফুল রয়েছে। বাস্তবতা হলো যেই নেক কাজে প্রসিদ্ধি পাওয়া যায় এবং বাহবা হয় তা কষ্টকর হওয়ার পরও সহজে বাস্তবায়িত হয়ে যায়। কেননা সুখ্যাতির বাসনার অর্থাৎ প্রসিদ্ধি ও সম্মানের চাহিদার কারণে অর্জিত হওয়া স্বাদ বড় বড় কষ্টকে সহজ করে দেয়। মনে রাখবেন, সুখ্যাতির বাসনায় ধ্বংসই ধ্বংস। শিক্ষার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী লক্ষ্য করুন। নাম্বার ১, আল্লাহ পাকের আনুগত্যকে অর্থাৎ ইবাদত বান্দার পক্ষ থেকে কৃত প্রশংসা ভালোবাসার সাথে মিশ্রিত করা থেকে বিরত থাকো যেন তোমাদের আমল নষ্ট না হয়ে যায়। নাম্বার ২, দুটি ক্ষুধার্থ নেকড়ে ছাগলের পালে ততটুকু ধ্বংসযজ্ঞ চালায় না যতটুকু সুখ্যাতির বাসনা অর্থাৎ ধন সম্পদ ও সম্মান আর প্রসিদ্ধির ভালোবাসা মুসলমানের দিনে চালায়। সুখ্যাতির বাসনা সম্পর্কে গুরুত্বপূর্ণ মাদানী ফুল। সুখ্যাতির বাসনা সম্পর্কে ইহয়াউল উলুম তৃতীয় খণ্ড থেকে কিছু মাদানী ফুল আপনাদের খিদমতে উপস্থাপন করছি। সুখ্যাতির বাসনা ও রিয়া নফসকে ধ্বংসকারী শেষ কাজ ও বাতিনী প্রতারণার অংশ। এতে ওলামা, ইবাদত গুজার ও আখিরাতের ধাপ অতিক্রমকারী লোককে লিপ্ত করা হয়। এরূপ ব্যক্তিরা অনেক সময় খুব চেষ্টা করে ইবাদত করা, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, বরং সন্দেহ থেকে নিজেকে বাঁচানোতে সফল হয়ে যায়, নিজের অঙ্গকে প্রকাশ্য গুনাহ থেকে বাঁচিয়েও নেয়, কিন্তু জনসাধারণের সামনে নিজের নেক কাজ, দিনী কর্মকাণ্ড ও নেকি দাওয়াত প্রসার করার জন্য করা প্রচেষ্টা সমূহ, যেমন আমি এটা করেছি, ওটা করেছি, ওখানে বয়ান ছিল, এখানে বয়ান রয়েছে, বয়ানের জন্য এই তারিখ বুক করা আছে, মাদানী মাসরা অনেক রাত হয়ে গেছে এবং আরাম করতে না পারার কারণে ক্লান্তি লাগছে, তাই আওয়াজ বসে গেছে, মাদানী কাফেলায় সফর অব্যাহত রয়েছে, এত এত মাদানী কাফেলায় বা দিনী কাজের জন্য অমুক অমুক শহর দেশে সফর করেছি ইত্যাদি ইত্যাদি প্রকাশ করার মাধ্যমে নিজের নফসের প্রশান্তির আকাঙ্ক্ষা হয়ে থাকে। নিজের ইলিম ও আমল প্রকাশ করে সৃষ্টির নিকট গ্রহণযোগ্যতা এবং তাদের পক্ষ থেকে হওয়ার নিজের সম্মান বাহবার স্বাদ অর্জন করে থাকে। যখন গ্রহণযোগ্যতা ও প্রসিদ্ধি পেতে থাকে তখন তার নফস চায় যে ইলিম ও আমল অধিকারে প্রকাশ হওয়া উচিত যাতে আরো সম্মান বৃদ্ধি পায়। অতএব সে নিজের নেকি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে সৃষ্টিকে অবহিত করার আরো পথ খুঁজে থাকে আর আল্লাহ পাককে জানার প্রতি যে আমার প্রতিপালক আমার আমল সম্পর্কে অবহিত রয়েছে আর তিনি আমাকে প্রতিদান প্রদানকারী, এতে সন্তুষ্ট হয় না, বরং এই বিষয়ে খুশি হয় যে মানুষ তার বাহবা ও প্রশংসা করুক, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্জিত প্রশংসার প্রতি সন্তুষ্ট হয় না। নফস এই বিষয়টি ভালোভাবে জানে যে মানুষ যখন এই বিষয়টি জানবে যে অমুক বান্দা নফসের চাহিদা বর্জনকারী সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে, আল্লাহ পাকের রাস্তায় প্রচুর খরচ করে, ইবাদতে অনেক কষ্ট সহ্য করে, খোদাভীতি ও ইশকে মুস্তফায় কান্নাকাটি করে এবং অশ্রু প্রবাহিত করে, প্রচুর দিনী কাজ করে, মানুষের সংশোধনের জন্য অনেক হৃদয় জ্বালায়, অনেক মাদানী কাফেলায় সফর করে, করায় মুখ চোখ ও পেটের কুফলে মদিনা লাগায়, প্রতিদিন ফয়জানের সুন্নতের এতগুলো দরজ দেয়, নিয়মিত প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনা ফজরের নামাজের জন্য জাগানো এলাকায় দরা করে, তো তাদের মুখে তার অনেক প্রশংসা জারি হবে, তারা তাকে সম্মানের চোখে দেখবে, তার সাথে সাক্ষাৎ করাকে নিজের জন্য সৌভাগ্য ও আখিরাতের পাথেও মনে করবে। বরকত লাভের জন্য বাড়ি বা দোকানে দুই কদম রাখা, দোয়া করার, চা পান করার, খাবারের দাবাত গ্রহণ করার মিনতি সহকারে আবেদন করবে, তার কথা মতো চলাকে উভয় জগতের কল্যাণ মনে করবে, তাকে যেখানেই দেখবে খেদমত করবে এবং সালাম দিবে, তার উচ্ছিষ্ট খাবার লোভ করবে, তার উপহার বা তার হাতে স্পর্শ হওয়া জিনিস পাওয়াতে অগ্রগামী হবে, তার প্রদানকৃত জিনিস চুম্বন করবে, তার হাত পা চুম্বন করবে, সম্মানার্থে হযরত, হুজুর, জনাব ইত্যাদি উপাধি সহকারে, বিনয় সহকারে ও নিম্নস্বরে কথা বলবে, করজোড়ে অবনত মস্তকে দোয়ার আবেদন করবে, বৈঠকে তার আগমনে সম্মানার্থে দাঁড়িয়ে যাবে, তাকে আদবের স্থানে বসাবে, তার সামনে হাত বেঁধে দাঁড়াবে, তার পূর্বে খাবার শুরু করবে না, নম্রতা সহকারে উপহার ও উপঢৌকন প্রদান করবে, বিনয় বশত তার সামনে নিজেকে ছোট অর্থাৎ খাদেম ও গোলাম প্রকাশ করবে, বেচাকেনা ও কাজকর্মে তার সাথে ভদ্র ব্যবহার করবে, তাকে উন্নত কোয়ালিটির পণ্য আর তাও সস্তায় বা ফ্রি দেবে, তার কাজে তার সম্মানে নত হয়ে যাবে। মানুষের এরূপ ভক্তিতে নফসের অনেক বেশি স্বাদ অর্জন হয় এবং তা হল ওই স্বাদ যা সকল আকাঙ্ক্ষার উপর প্রাধান্য লাভ করে। এরূপ ভক্তির আনন্দের কারণে গুনাহ ছেড়ে দেয়া তার জন্য সামান্য বিষয় মনে হয়, কেননা সুখ্যাতির বাসনা এই রোগীকে নফস গুনাহ করানোর পরিবর্তে উল্টো বোঝায় যে দেখো গুনাহ করলে তবে ভক্তরা চোখ ফিরিয়ে নিবে। অতএব নফসের সহায়তায় ভক্তদের মাঝে নিজের প্রভাব বিস্তার রাখার প্রেরণার কারণে ইবাদতে অটলতার কষ্ট সহজ মনে হয়, কেননা তা বাতিনিভাবে স্বাদের স্বাদ ও সকল চাহিদা থেকে বড় চাহিদার অর্থাৎ জনসাধারণের ভক্তি থেকে অর্জিত হওয়া স্বাদের পরিচয় নিয়ে নেয়। সে এই বিভ্রমে পড়ে যায় যে আমার জীবন আল্লাহ পাকের জন্য আর তার মর্জি অনুযায়ী অতিবাহিত হচ্ছে, অথচ তার জীবন ওই গোপন সুখ্যাতির বাসনা অর্থাৎ নিজের বাহবার আকাঙ্ক্ষীর চাহিদা অনুযায়ী অতিবাহিত করে, যা বুঝতে খুবই শক্তিশালী বিবেক অপারগ ও অসহায় হয়ে যায়। সে আল্লাহ পাকের ইবাদতে নিজেকে একনিষ্ঠ ও নিজেকে আল্লাহ পাকের হারামকৃত ব্যাপার থেকে বিরত মনে করে থাকে, অথচ এমনটি নয়, সে তো বান্দার সামনে সাজসজ্জা ও কৃত্রিমতার মাধ্যমে ভালোভাবে স্বাদ গ্রহণ করছে, সে যা সম্মান পাচ্ছে তাতে সে খুবই খুশি। এভাবে ইবাদত ও নেক কাজে সব নষ্ট হয়ে যায় এবং তার নাম মুনাফিকের তালিকায় লিখা হয়, আর সে মূর্খ এটা মনে করে যে তার আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়েছে। মেরে হার আমল বাস তেরি ওয়াস্তে হো কর ইখলাস ঐসা আতা ইয়া ইলাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফোনে বা সরাসরি কথা শুরু করার পূর্বে 40টি নিয়ত, এর মধ্য থেকে সময়োপযোগী 2-4টি নিয়ত করে নিন। নাম্বার 1, যথাসম্ভব দৃষ্টি নত রাখব। নাম্বার 2, ভালো নিয়তে প্রথমে সালাম। নাম্বার 3, সালামের উত্তর। 4, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নাম্বার 5, হালচাল জিজ্ঞাসা। 6, সে জিজ্ঞাসা করলে তবে হামদ। 7, হাজির উত্তর। 8, নিজের হাজির উত্তরের প্রত্যুত্তরে উত্তর। 9, আনজিলুন নাসা মানাজিলাহুম এর উপর আমল। 10, কালিমুন নাসা আলা কদরি উকুলহিম এর খেয়াল। 11, প্রথমে ভাববো পরে বলবো। 12, ভদ্র ভাষায় আপনি জনাব। 13, কথাবার্তার সময় মুসকি হাসার সুন্নাত। 14, অপ্রয়োজনীয় কথা বলবো না। 15, চিৎকার করে কথা বলবো না। 16, বিদ্রুপ করবো না। 17, অহেতুক আপত্তি করবো না। 18, সম্মতিত ব্যক্তির রাগের নম্রতা। 19, দীর্ঘ করবো না। 20, কম শব্দে। 21, মিথ্যা অতিরঞ্জন করবো না। 22, চিন্তা ভাবনা না করে হ্যাঁ হ্যাঁ করবো না। 23, মিথ্যা প্রশংসা ও তোষামত করবো না। 24, অপরের কথা চুপচাপ শুনব। 25, কথা কাটবো না। 26, বুঝার পরেও হ্যাঁ বা জি কিংবা কি বললে অথবা প্রশ্ন করার মতো করে মাথা দ্বারা ইশারা করা থেকে বিরত থাকবো। 27, রাজনৈতিক আলোচনা। 28, সন্ত্রাসীদের অহেতুক আলোচনা করা থেকে বিরত থাকবো। 29, অনুপস্থিত জনের নেতিবাচক আলোচনায় সতর্ক হয়ে গীবত ও অপবাদের সংজ্ঞার প্রতি মনোযোগী, ৩০ গীবত ও চুগলখুরি করা শোনা থেকে বিরত থাকব, ৩১ প্রয়োজনে তুবু ইলাল্লাহ, ৩২ নেকি দাওয়াত, ৩৩ সামনাসামনি হলে যথাসম্ভব কিছু না কিছু লিখে বা ইশারায়, ৩৪ কথা মিলিয়ে ফেলা, ৩৫ মনে কষ্ট দেয়া থেকে বিরত, ৩৬ খুশি সংবাদে মোবারকবাদ, ৩৭ পেরেশানিতে সমবেদনা, ৩৮ অন্যদের জন্য সালাম, ৩৯ বিনা হিসেবে মাগফিরাতে দোয়ার মাদানী অনুরোধ, ৪০ বিদায়ী সালাম। ঘর বাড়ির ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি বাণী। নাম্বার ১, যখন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবে তখন কিবলার দিকে না মুখ করবে না পিঠ। নাম্বার ২, যে ব্যক্তি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া অবস্থায় কিবলার দিকে মুখ বা পিঠ করবে না, তবে তার জন্য একটি নেকি লেখা হয় আর একটি গুনাহ মুছে দেওয়া হয়। যদি বাড়ির নকশা বানানোর সময় আর্কিটেক্ট বা বিল্ডার্স ইত্যাদি ভালো ভালো নিয়ত সহকারে নিম্নোক্ত কয়েকটি বিষয়ের উপর আমল করে, তবে অসংখ্য সব অর্জন করতে পারবে। নাম্বার ১, ওয়াশরুম বানানোর সময় কমর এমন ভাবে লাগানো যাতে বসার সময় মুখ বা পিঠ কিবলা থেকে ৪৫ ডিগ্রির বাইরে থাকে, আর সহজতা এতেই যে কিবলার দিক থেকে ৯০ ডিগ্রিতে হওয়া, অর্থাৎ নামাজের পর উভয় দিকে সালাম ফিরানোতে যেদিকে মুখ করা হয় সে উভয় দিকে যেকোনো একদিকে কমরের দিক রাখুন। হানাফি মাজহাবের প্রসিদ্ধ কিতাব দুররে মুখতারে রয়েছে, প্রাকৃতিক ডাক ও প্রস্রাব করার সময় কিবলার দিকে মুখ বা পিঠ করা নাজাইজ ও গুনাহ। নাম্বার ২, ফোয়ারা অর্থাৎ শাওয়ার লাগানোর ক্ষেত্রেও এই সতর্কতা অবলম্বন করুন যাতে উলঙ্গ হয়ে গোসলকারী কিবলার দিকে মুখ বা পিঠ করা থেকে বাঁচতে পারে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, উলঙ্গ হওয়া অবস্থায় কিবলার দিকে মুখ বা পিঠ করা মাকরুহ এবং আদবের পরিপন্থী। নাম্বার ৩, বেডরুমে খাট এমন ভাবে রাখুন যাতে শোয়ার সময় পা কিবলার দিকে না হয়, কমপক্ষে যেন ৪৫ ডিগ্রির বাইরে থাকে। ফতোয়ে শামিতে রয়েছে, জেনে শুনে কিবলার দিকে পা প্রসারিত করা মাকরুহ তানজিহি। নাম্বার ৪, যদি কমর বা শাওয়ার কিংবা খাট ইত্যাদির দিক ভুল হয় যে উলঙ্গ হওয়া অবস্থায় মুখ বা পিঠ কিবলার দিকে হবে বা শোয়ার সময় পা, তবে ইস্তিনজাকারী ও উলঙ্গ ব্যক্তি কিংবা শোয়া ব্যক্তির সর্বাবস্থা এই খেয়াল রাখতে হবে যে উলঙ্গ হয়ে কিবলার দিকে মুখ বা পিঠ যেন না হয়, এভাবে পাও প্রসারিত করবে না। নেকি দাওয়াত সংক্ষিপ্ত। আমরা আল্লাহ পাকের গুনাহগার বান্দা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। নিশ্চয়ই জীবন খুবই সংক্ষিপ্ত, আমরা সর্বদা মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। আমাদেরকে অতি শীঘ্রই অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। মুক্তি আল্লাহ পাকের আদেশ মান্য করা ও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করাতেই নিহিত। আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামের একটি মাদানী কাফেলা অমুক জায়গা থেকে আপনাদের এলাকার অমুক মসজিদে এসেছে, আমরা নেকি দাওয়াত দিতে এসেছি, মসজিদে এখনো দরস চলছে, দরসে অংশগ্রহণ করার জন্য দয়া করে এখনই চলে আসুন, আমরা আপনাকে নিতে এসেছি, আসুন আমাদের সাথে আসুন। যদি সে আসতে প্রস্তুত না হয় তবে বলুন যে যদি এখন আসতে না পারেন তবে মাগরিবের নামাজ ওখানেই আদায় করুন। নামাজের পর ইনশা আল্লাহ সুন্নত ভরা বয়ান হবে, আপনার নিকট অনুরোধ যে বয়ান অবশ্যই শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে ও আপনাকে উভয় জগতের কল্যাণ নসিব করুক, আমিন। সবচেয়ে উত্তম কে? একবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মিম্বরে উপবিষ্ট ছিলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কে? ইরশাদ করলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে অধিকারে কুরআনে কারীমের তিলাওয়াত করে, অত্যধিক মুত্তাকি, সবচেয়ে বেশি নেকির আদেশদাতা ও খারাপ কাজ থেকে নিষেধকারী, আর সবচেয়ে বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী অর্থাৎ আত্মীয়দের সাথে সদাচরণকারী। পাগড়ির ১৭টি মাদানী ফুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬টি বাণী। নাম্বার ১, পাগড়ি সহকারে ২ রাকাত নামাজ পাগড়িবিহীন ৭০ রাকাতের নামাজের চেয়ে উত্তম। নাম্বার ২, টুপির উপর পাগড়ি পরিধান করা হলো আমাদের ও মুশরিকদের মধ্যে পার্থক্য। মুসলমান নিজের মাথায় প্রতিটি পাগড়ি প্যাচ দেওয়াতে কিয়ামতের দিন তার জন্য একটি করে নূর দান করা হবে। নাম্বার ৩, নিঃসন্দেহে আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ জুমার দিন পাগড়ি পরিধানকারীর প্রতি দরুদ প্রেরণ করেন। নাম্বার ৪, পাগড়ি সহকারে নামাজ আদায় করা ১০,০০০ নেকির সমপরিমাণ। নাম্বার ৫, পাগড়ি সহকারে একটি জুমা পাগড়িবিহীন ৭০টি জুমার সমান। নাম্বার ৬, পাগড়ি আরবের মুকুট স্বরূপ, তো তোমরা পাগড়ি বাঁধো, তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আর যে ব্যক্তি পাগড়ি বাঁধবে তার জন্য প্রতিটি প্যাচের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। নাম্বার ৭, দাওয়াত ইসলামের মাকতাবুল মদিনার ১১১৭ পৃষ্ঠা সম্বলিত কিতাব বাহারে শরীয় তৃতীয় খণ্ডের ৬৬০ পৃষ্ঠায় রয়েছে, পাগড়ি দাঁড়িয়ে আর পায়জামা বসে পরিধান করুন, যে এর বিপরীত করবে অর্থাৎ দাঁড়িয়ে পায়জামা পরিধান করবে আর বসে বসে পাগড়ি বাঁধবে সে এমন রোগে আক্রান্ত হবে যার কোনো চিকিৎসা নেই। নাম্বার ৮, উত্তম হলো পাগড়ির প্রথম প্যাচটি মাথার ডান দিকে যাবে। নাম্বার ৯, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির শিমলা বা প্রান্ত প্রায় পিছনের দিকেই অর্থাৎ পিঠ মোবারকে থাকতো, আবার কখনো কখনো ডান দিকে, কখনো দুই কাঁধের মাঝখানে দুইটি শিমলা থাকতো, শিমলাকে বাম দিকে রাখা সুন্নতের পরিপন্থী। নাম্বার ১০, পাগড়ির শিমলার পরিমাণ কমপক্ষে ৪ আঙ্গুল, সর্বাধিক পিঠের আধা আধি পর্যন্ত অর্থাৎ প্রায় এক হাত। নাম্বার ১১, পাগড়ি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বাঁধুন। ১২ এবং ১৩, পাগড়ির সুন্নত হল আড়াই গজের কম না হওয়া আর ৬ গজের বেশি না হওয়া, আর সেটার বাধা যেন গম্বুদের মতো হয়। নাম্বার ১৪ ও ১৫, রুমাল যদি বড় হয় যে এতটি পেজ দেয়া যায় যা দ্বারা মাথা ঢেকে যাবে তবে তা পাগড়ি হয়ে গেল, আর ছোট রুমাল যা দ্বারা শুধু দুই এক প্যাচ দেয়া যায় তা বাধা মাকরু। নাম্বার ১৬, পাগড়ি খোলার সময় বাধা অবস্থায় রেখে দেওয়ার পরিবর্তে এক এক করে প্যাচ খুলুন। নাম্বার ১৭, হযরত আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক অধিকাংশ সাদা, কখনো কখনো কালো আর কখনো সবুজ রঙের হতো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পাগড়ি শরীফেরও নাম রেখেছিলেন, যেমনটি ফানাফির রাসূল হযরত আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাভানি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি শরীফের নাম ছিল সাহাব, যা তিনি হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করে দিয়েছিলেন। মসজিদের ইমামের জন্য খুবই উপকারী ৩০টি মাদানী ফুল। আল্লাহ পাকের প্রিয় শেষ নবী মক্কী মাদানী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি আজান দিবে ও ইমামতের কিরাত করবে। ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইসলামে নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত আর তা আদায়ের জন্য অনেক সতর্কতা প্রয়োজন। এমনকি আমাদের ওলামায়ে কিরাম স্পষ্টভাবে বলেছেন, যদি নামাজ কয়েকটি কারণে বিশুদ্ধ হয় আর একটি কারণে ভঙ্গ হয় তবে একে ভঙ্গই বলা হবে। তিনি আরো বলেন, এমন ব্যক্তি ইমাম নিয়োগ করুন যার পবিত্রতা বিশুদ্ধ হয়, কিরাত বিশুদ্ধ হয়, বিশুদ্ধ সুন্নি আকীদা সম্পন্ন হয়, ফাসিক নয়, তার মাঝে মুত্তাকিদের ঘৃণা কোনো বিষয় না থাকা, নামাজ ও পবিত্রতার মাসআলা সম্পর্কে অবহিত হওয়া। ইসলামের অনন্য খেদমত ও হালাল রিজিক অর্জনের একটি উন্নতম মাধ্যম হল মসজিদের ইমামতি। কিন্তু সাবধান, অসতর্কতার কারণে মুক্তাদিদের নামাজের বোঝা জাহান্নামে পৌঁছে দিতে পারে। অতএব পবিত্রতা ও নামাজ ইত্যাদি জরুরি মাসআলা সম্পর্কে অবহিত হওয়া ও সেই অনুযায়ী আমল করা আবশ্যক। সম্ভব হলে তবে দাওয়াতে ইসলামের অধীনে ইমামত কোর্স অবশ্যই করে নিন। আলহামদুলিল্লাহ, ইমামত কোর্স বিভাগের অধীনে ৫ মাসের ইমামত কোর্স ও ১০ মাসের কোরআন লার্নিং কোর্স শুরু করা হয়েছে। নাম্বার ১, বাহরে শরীয়তের প্রথমের ৪টি অংশ পাঠ করে বুঝে নিন, প্রয়োজনে উলামায়ে আহলে সুন্নতের থেকেও নির্দেশনা নিন। নাম্বার ২, নামাজের যে সূরাগুলো ও জিকির সমূহ পাঠ করা হয় তা অবশ্যই কোন সুন্নি কারি সাহেবকে শুনিয়ে দিন, দাওয়াতে ইসলামী টেস্ট মজলিসকেও শোনাতে পারেন। নাম্বার ৩, যদি আর্থিক সমস্যা না হয় তবে বিনা পারিশ্রমিকে ইমামতি করা ইনশাআল্লাহ আপনার জন্য উভয় জগতে সৌভাগ্যের কারণ হবে। বিনা পারিশ্রমিকে আজান ও ইমামতির ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম ও মুয়াজ্জিনের ওই সকলের সমান সওয়াব রয়েছে যারা তার সাথে নামাজ পড়ে। নাম্বার ৪, প্রচন্ড অপারগতা ব্যতীত বেতন বৃদ্ধির আবেদন করা ঠিক নয়। নাম্বার ৫, বেশি বেতনের লোভে অন্য মসজিদে চলে যাওয়া একজন ইমামের কোনোভাবে মানায় না। নাম্বার ৬, সম্ভব হলে তবে অগ্রিম বেতন নিবেন না, বরং প্রথম তারিখের পূর্বেও বেতন নিবেন না, কেননা জীবনের কি ভরসা। নাম্বার ৭, চাওয়া বরং ঋণ নেওয়া থেকেও বিরত থাকুন। নাম্বার ৮, বর্তমানে অনেক ইমাম ও খতিব নিজেকে শুধু খতিব আর অনেক মুয়াজ্জিন সাহেব নিজেকে নাইবে ইমাম বলা পছন্দ করে থাকে। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামকে ইমাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিকদের মুয়াজ্জিন বলাতে লজ্জা অনুভব না করা উচিত। নাম্বার ৯, তাকওয়ার পোশাক পরিধান করুন, মিথ্যা গীবত চুগলখুরি ওয়াদা ভঙ্গ করা ইত্যাদি গুনাহ পরিহার করতে থাকুন, অন্যথায় আখিরাতের ক্ষতির পাশাপাশি দুনিয়ায়ও মানুষ আপনার প্রতি বিরক্ত হবে। নাম্বার ১০, বেশি কথা বলা, অট্টহাসি দেওয়া ও ঠাট্টা করাতে সম্মান কমে যায়, মুক্তাদিদের সাথে বেশি ফ্রি হবেন না, অন্যথায় নিজেদের মধ্যকার সম্মান বিনষ্ট হয়ে যাবে। নাম্বার ১১, সুখ্যাতির বাসনা থেকে বেঁচে থাকুন, প্রসিদ্ধি ও সম্মান বানানোর আকাঙ্ক্ষা ও চেষ্টায় ধ্বংসই ধ্বংস। নাম্বার ১২, ইমামের মিশুক হওয়া মানুষকে দিনের নিকটবর্তী করার জন্য খুবই উপকারী, অতএব নামাজের পর মানুষের সাথে সাক্ষাৎ করুন, অতঃপর কিছুক্ষণের জন্য সেখানে বসিয়েও রাখুন, কিন্তু দুনিয়াবী কথাবার্তা কোনো অবস্থাতেই করবেন না, শুধু দিনই কথাবার্তা তাও নিম্নস্বরে করুন, কেননা নামাজি ইত্যাদির যেন সমস্যা না হয়। নাম্বার ১৩, যে ইমাম মিশুক হবে না মানুষের থেকে দূরে 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 থাকবে বা শুধু নিজের মতো দাড়ি পাগড়ি পুরোহিতদের সাথেই মেলামেশা রাখবে, তবে হতে পারে সাধারণ লোকেরা সেই ইমাম থেকে দূরে পালাবে। আর এটাও হতে পারে যে ইমামত ইত্যাদিতে কঠিন পরিস্থিতি আসা অবস্থায় মানুষের সহযোগিতা বঞ্চিত থাকবে। অতঃপর নাম্বার 14, মুয়াজ্জিন ও মসজিদে খাদেম ইত্যাদির সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করুন। তাদের উপর হুকুম চালানোর পরিবর্তে সৌভাগ্য মনে করে মাঝে মাঝে নিজের হাতে মসজিদ পরিষ্কার করতে থাকুন। চাটাইও নিজে বিছিয়ে নিন। অপ্রয়োজনীয় বাতি ফ্যান ইত্যাদিও নিজে বন্ধ করে দিন। নাম্বার 15, অযুখানা ইত্যাদি পরিষ্কারও মসজিদের খাদেমের সাথে যোগ দিন। ইনশাআল্লাহ অসংখ্য সওয়াব পাবে আর ভালোবাসা ভরা পরিবেশও অটুট থাকবে। নাম্বার 16, মসজিদের পরিচালনা কমিটির সাথে কখনো মনোমালিন্য সৃষ্টি করবেন না। তাদের সাথে সদাচরণ করুন আর চেষ্টা করে তাদেরকে প্রতি মাসে 3 দিনের জন্য দাওয়াত ইসলামী সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফর করান। নাম্বার 17, যে কোনো সুন্নি ইমাম ও পরিচালনা কমিটিকে কখনোই বিগড়ে দিবেন না। তাদের সমালোচনা করে তাদেরকে নিজের বিরোধী বানাবেন না। যদি কখনো আপনার দ্বারা অলসতা হয়েও যায় তবে সাথে সাথে ক্ষমা চেয়ে নিন। হ্যাঁ, যদি কোনো শরীফ ভুল হয় তবে খুবই নম্রতা সহকারে সরাসরি তার সংশোধন করুন। নাম্বার 18, আশেপাশের মসজিদের আহলে সুন্নতের ইমাম ও মসজিদ কমিটির সাথে সুসম্পর্ক রাখুন আর দাওয়াত ইসলামী নিকটবর্তী করুন। আর সুন্নত শিখা শেখানোর মাদানী কাফেলায় প্রতি মাসে 3 দিনের জন্য সফর করান। নাম্বার 19, জুমা ও 2 ঈদে আলা হযরতের খুতবাতে রাজবিয়াই পাঠ করুন। ইসলামিক রিসার্চ সেন্টার দাওয়াত ইসলামী এই খুতবাকে সংক্ষিপ্ত করে ফয়জানে খুতবাতে রাজবিয়া নামে প্রকাশ করেছে। নাম্বার 20, জুমায় সাধারণ নামাজির অধিকাংশই খুতবার সময় এসে থাকে। এমত অবস্থায় মানুষের মানসিকতার প্রতি খেয়াল রাখা খুবই জরুরি, যেমন নির্দিষ্ট সময়ে জামাত করা, বয়ানে উপযুক্ত আকর্ষণীয়তা বজায় রাখা ইত্যাদি। বয়ান সহজ ও সাধারণ ভাষায় হওয়া উচিত। সাধারণের মাঝে খুবই কঠিন বিষয়বস্তু তুলে আনবেন না। এই বর্ণনা অর্থাৎ মানুষের জ্ঞান অনুযায়ী কথা বলো, এর প্রতি দৃষ্টি রাখুন। সাধারণত মানুষ আউলিয়ায়ে কিরাম রহিমাহুমুসসালাম এর ঘটনাবলী ও কারামত মনোযোগ সহকারে শুনে আর যদি তাদেরকে সুন্নত শেখানো হয় তবে একেবারে নিকটে এসে যায়। কবর ও আখিরাতের মানসিকতাও প্রদান করুন। প্রত্যেক বয়ানের সমাপ্তি দাওয়াত ইসলামী সুন্নত শিখা শেখানোর মাদানী কাফেলায় সফর করার উপর হলে তবে মদিনা মদিনা, বিশেষ করে দাওয়াত ইসলামীর মসজিদের ইমাম বিভাগের সাথে সম্পর্কিত ইমাম ও খতিব সাপ্তাহিক পুস্তিকা থেকে জুমার বয়ান করুন। নাম্বার 21, বয়ান খুতবা দোয়া আর সালাতু সালাম ইত্যাদির জন্য স্পিকার অফ থাকা অবস্থায় মুখের সামনে পূর্বেই নিয়ে নিন, অতঃপর তা অন করুন, অন্যথায় করকর এর খুবই অপছন্দনীয় আওয়াজ মসজিদে গুঞ্জন করে উঠবে। নাম্বার 22, উলামায়ে আহলে সুন্নতের মাঝে যে মাসালাটির ব্যাপারে মতানৈক্য রয়েছে তা বয়ান করা থেকে বিরত থাকুন। নাম্বার 23, যদি আপনি দক্ষতা সম্পন্ন আলিমে দিন হন তবে প্রতিদিন দর্শে কোরআন, কানজুল ইমান শরীফ, তাফসিরে সিরাতুল জিনান থেকে ও অনুরূপ উপযুক্ত হওয়া অবস্থায় দর্শে হাদিস দেওয়ার সৌভাগ্য অর্জন করুন। নাম্বার 24, বয়ান ইত্যাদিতে নিজের জন্য বিনয়ের শব্দ বলার সময় ভেবে নিন। যদি তখন অন্তর বিনয় শূন্য হয় তবে বিনয়ের শব্দ দ্বারা আপনি স্বয়ং মিথ্যা ও রিয়ার গুনাহ থেকে কিভাবে বাঁচবেন। নাম্বার 25, দর্শ বয়ানের পূর্বে প্রস্তুতি নেওয়ার অভ্যাস করুন। নাম্বার 26, অন্যান্য দিনী কিতাবের পাশাপাশি হুসামুল হারামাইন, হিয়াল উলুম, মিনহাজুল আবিদিন ইত্যাদিও অধ্যয়ন করতে থাকুন। নাম্বার 27, প্রতিদিন ফয়জানের সুন্নতের দরস দেওয়া বা শোনার সৌভাগ্য অর্জন করুন। নাম্বার 28, আপনার মসজিদে সাপ্তাহিক এলাকায় দ্বারা অবশ্যই হওয়া উচিত, এতে আপনি নিজেও অংশগ্রহণ করুন, অতঃপর দেখুন আপনার মসজিদে সুন্নতের কিরূপ বসন্ত এসে যায়। নাম্বার 29, প্রতি মাসে কমপক্ষে 3 দিন সুন্নত শিখা শিখানোর জন্য মাদানী কাফেলায় সফর করাকে নিজের অভ্যাস বানিয়ে নিন, ইনশা আল্লাহ এ বরকত নিজেই দেখতে পাবেন। নাম্বার 30, প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ করে নেক আমলের পুস্তিকা পূরণ করুন আর প্রতি মাসের প্রথম তারিখে নিজের এলাকার আমল সংশোধন বিভাগের জিম্মাদার ইসলামী ভাইকে জমা করাতে থাকুন। ইনশা আল্লাহ তাকওয়ার অমূল্য ভাণ্ডার হাতে আসবে আর ইশকে রাসূলের সুধা নসিব হবে। কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্ত লোক। হযরত আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ধরনের লোক এমন হবে যাদেরকে বড় আতঙ্ক অর্থাৎ কিয়ামত ভীত করতে পারবে না আর হিসাব তাদের নিকট পৌঁছাবে না। তারা মুশকের টিলার উপর হবে, এমনকি সৃষ্টি হিসাব থেকে অফসর হয়ে যাবে। প্রথম, ওই ব্যক্তি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরআন পড়ে ও এর মাধ্যমে সম্প্রদায়ের ইমামতি করে আর সম্প্রদায়ও তার প্রতি সন্তুষ্ট হয়। নাম্বার 2, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজের দিকে আহ্বানকারী অর্থাৎ মুয়াজ্জিন। নাম্বার তিন, ওই গোলাম যে তার প্রতিপালক আল্লাহ পাক ও তার দুনিয়াবী মুনিবের ব্যাপারাদি সুচারুভাবে পালন করে। বিপদ আপদের ফজিলত ও বৃষ্টি রুহানি চিকিৎসা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী। নাম্বার এক, মুসলমানের যে কোনো কষ্ট, অসুস্থতা, দুঃখ, পেরিশানি ও বেদনা আসে, এমনকি যদি তার কাটাও বিদ্ধ হয়, আল্লাহ পাক এ কারণে তার গুনাহ মুছে দেন। নাম্বার দুই, কিয়ামতের দিন যখন বিপদগ্রস্ত মানুষকে সব প্রদান করা হবে, তখন শান্তিতে থাকা লোকেরা আকাঙ্ক্ষা করবে যে হায় দুনিয়া যদি আমাদের চামড়া কাঁচি দিয়ে কাটা হতো। নাম্বার তিন, যে এক রাত অসুস্থ রইল, ধৈর্য ধারণ করলো আর আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট রইল, তবে সে গুনাহ থেকে এমনভাবে বের হয়ে যাবে যেন তার মা তাকে আজই জন্ম দিয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সাইব রাদিয়াল্লাহু আনহা এর নিকট তাশরিফ আনলেন, ইরশাদ করলেন, তোমার কি হলো যে তুমি কাঁপছো? আরজ করলেন, জ্বর এসেছে। আল্লাহ পাক এতে বরকত না দিক, ইরশাদ করলেন, জ্বরকে মন্দ বলো না, কারণ তা বান্দার গুনাহকে এমন ভাবে দূর করে যেভাবে চুল্লি লোহা থেকে মরিচাকে দূর করে। হযরত আতা বিন আবু রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাকে বললেন, আমি তোমাকে জান্নাতবাসীদের মধ্যে কোনো মহিলাকে দেখাবো? আমি আরজ করলাম, অবশ্যই দেখান। বললেন, এই হাবশি মহিলা যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো, তখন সে আরজ করলো, আমার মৃগী রোগ রয়েছে যার কারণে আমার পর্দা খুলে যায়, অতএব আল্লাহ পাকের নিকট আমার জন্য দোয়া করুন। ইরশাদ করলেন, তুমি যদি চাও তবে ধৈর্য ধারণ করো এবং তোমার জন্য জান্নাত রয়েছে, আর যদি চাও তবে আমি আল্লাহ পাকের নিকট তোমার জন্য দোয়া করব যে তিনি তোমাকে সুস্থতা দান করে দিবেন। তখন সে আরজ করলো, আমি ধৈর্য ধারণ করব। অতঃপর আরজ করলো, আমার পর্দা খুলে যায়, আল্লাহ পাকের নিকট দোয়া করুন যে আমার পর্দা যেন না খুলে। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। হযরত দাহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বাণী হলো, যে প্রতি চল্লিশ রাতে একবারও বিপদ বা চিন্তা ও পেরেশানিতে লিপ্ত হয় না, তার জন্য আল্লাহ পাকের নিকট কোনো কল্যাণ নেই। আমার অসুস্থ সৌভাগ্যবানরা, আপনারা শুনলেন তো, অসুস্থতা ও বিপদ কত বড় নিয়ামত যে এর বরকতে আল্লাহ পাক বান্দার গুনাহ মুছে দেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। নিশ্চয়ই অসুস্থতা হোক বা আঘাত, মানসিক টেনশন হোক বা আতঙ্ক, ঘুম কম হোক বা মানসিক রোগ, সন্তানের কারণে বেদনাগ্রস্ত হোক বা নিঃসন্তান হওয়ার দুঃখ, স্বল্প উপার্জন হোক বা ঋণের অনেক বড় বোঝা, মোট কথা মুসলমান বিপদে সব লাভ করে। সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, কেননা অধৈর্য হওয়াতে কষ্ট তো যায় না, উল্টো ক্ষতি হয়ে থাকে, আর তাও অনেক বড় ক্ষতি, অর্থাৎ ধৈর্য ধারণের মাধ্যমে হাতে আসা সবও নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো কুফরের রোগ, আর গুনাহের রোগও খুবই উদ্বেগজনক। বিপদাপদ ও রোগ এবং পেরেশানি মানুষের থেকে গোপন করা সওয়াবের কাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদ বা প্রাণের উপর বিপদ এলো, অতঃপর সে তা গোপন রাখলো আর মানুষের নিকট অভিযোগ করলো না, তবে আল্লাহ পাকের দায়িত্ব হলো যে তার মাগফিরাত করে দেয়া। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার নদীর পাড়ে এক বুজুর্গ উপবিষ্ট ছিলেন, তার মুবারক পা চিতায় কেটে নিল ও ক্ষত খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল। লোক জমা ছিল আর তার প্রতি দয়া প্রদর্শন করছিল, কিন্তু তিনি বলছিলেন, চিন্তার কোনো কারণ নেই, এটা তো কৃতজ্ঞতার স্থান যে আমার শারীরিক রোগ হয়েছে, যদি আমি গুনাহের রোগে আক্রান্ত হয়ে যেতাম তবে কি করতাম। নাম্বার এক, রিজিকের জন্য ইয়া মুসাববিবাল আসবাব 500 বার, পূর্বে ও পরে দরুদ শরীফ 11 বার করে ঈশার নামাজের পর ওযু সহকারে কিবলামুখী হয়ে খালি মাথায় পাঠ করুন যে মাথা ও আসমানের মধ্যে কোনো পর্দা না থাকবে, এমনকি মাথায় টুপিও থাকবে না। ইসলামী বোনেরা এরূপ জায়গায় পাঠ করুন যেখানে কোনো অপরিচিত বা নামহরিমের দৃষ্টি না পড়ে, ইনশাআল্লাহ রিজিকের স্বল্পতা দূর হবে। নাম্বার দুই, ইয়া আল্লাহ 101 বার কাগজে লিখে তাবিজ বানিয়ে বাহুতে বেঁধে নিন, জায়েজ কাজ ও হালাল চাকরিতে মন লেগে যাবে। নাম্বার তিন, 7 দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার পাঠ করে দোয়া করুন, ইনশাআল্লাহ রোগবালাই, অভাব ও অসহায়ত্ব থেকে মুক্তি অর্জিত হবে। নাম্বার চার, চুরি থেকে নিরাপত্তা, ইয়া জালিলু হে মহত্ববান, 10 বার পাঠ করে নিজের সম্পদ ও টাকা ইত্যাদির উপর দম করে দিন, ইনশাআল্লাহ চুরি থেকে নিরাপদ থাকবে। নাম্বার পাঁচ, বিবাহের জন্য, যে সকল মেয়েদের বিবাহ হচ্ছে না বা বাগদান হয়ে ভেঙে যায়, সে ফজরের নামাজের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে নিজের জন্য নেক সম্পর্কে দোয়া করবে, ইনশাআল্লাহ দ্রুত বিবাহ হবে আর স্বামীও নেককার পাবে। নাম্বার ৬, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 143 বার লিখে তাবিজ বানিয়ে অবিবাহিত ছেলেরা তাদের বাহুতে বাঁধবে বা গলায় পরিধান করে নেবে, তা দ্রুত বিবাহ হয়ে যাবে এবং ঘরও ভালো চলবে। নাম্বার ৭, পুত্র সন্তানের জন্য, ইয়া মুতাকাবিরু 10 বার, স্ত্রীর সাথে মিলন করার পূর্বে পাঠ করে নেয়া ব্যক্তি নেককার সন্তানের পিতা হবে। নাম্বার ৮, গর্ভবতী সাদাত আঙ্গুল নিজের নাভি চারিদিকে এটাকে ঘোরাতে ঘোরাতে ইয়া মাতিনু 70 বার পাঠ করুন, এই আমল 40 দিন পর্যন্ত করতে থাকুন, আল্লাহ তাআলা দয়া ও অনুগ্রহে ছেলে সন্তান দান করা হবে। এই আমল প্রত্যেক রোগের চিকিৎসা রয়েছে, যে কোনো রোগী এই আমল করুন তবে ইনশাআল্লাহ আরোগ্য লাভ হবে। নাভি থেকে কাপড় সরানোর প্রয়োজন নেই, কাপড়ের উপরেই এই আমল করুন। নাম্বার 9, গর্ভবতীর পেটে হাত রেখে স্বামী এভাবে বলুন, ইন কানা যাকারান ফাকাদ সাম্মাইতুহু মুহাম্মাদান, অনুবাদ, যদি ছেলে হয় তবে আমি তার নাম মুহাম্মদ রাখলাম, ইনশাআল্লাহ ছেলে হবে। যদি বলার সময় আরবি ইবারতের অর্থ মনে থাকে তবে অনুবাদ বলার প্রয়োজন নেই, অন্যথায় অনুবাদও বলুন। নাম্বার 10, শত্রু থেকে নিরাপত্তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে পাঠ করাতে ইনশাআল্লাহ শত্রু থেকে নিরাপত্তা লাভ হবে। নাম্বার 11, হারিয়ে যাওয়া মানুষ ইত্যাদি ফিরে পেতে ও সকল প্রকার চাহিদার জন্য আল্লাহ পাকের রহমতের প্রতি প্রবল ভরসা রেখে চলতে ফিরতে অজু বেউজু অধিকারে ইয়া রব্বি মুসা ইয়া রব্বি কালিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে থাকুন। এর মাঝে মাঝে কয়েকবার দুরূদ শরীফও পাঠ করে নিন। হারিয়ে যাওয়া ব্যক্তি স্বর্ণ সম্পদ গাড়ি ইত্যাদি ইনশাআল্লাহ পেয়ে যাবেন, বরং অন্যান্য প্রয়োজনেও এই আমল উপকারী। নাম্বার 12, জিনের প্রভাবের রুহানি চিকিৎসা, লা ইলাহা ইল্লাল্লাহ 41 বার লিখে বা লিখিয়ে প্লাস্টিক কোটিং করে চামড়া বা রেক্সিন কিংবা কাপড়ে সেলাই করে বাহুতে বাঁধা বা গলায় পরিধান করে নেওয়াতে ইনশাআল্লাহ জিনের প্রভাব দূর হয়ে যাবে। নাম্বার 13, জাদুর রুহানি চিকিৎসা, লা ইলাহা ইল্লাল্লাহ 101 বার পাঠ করে যাকে জাদু করা হয়েছে তার উপর দম করে দিন বা এটা লিখে বা লিখিয়ে ধুয়ে পানি পান করিয়ে দিন, তবে ইনশাআল্লাহ জাদুর প্রভাব শেষ হয়ে যাবে। নাম্বার 14, যদি ঘুম না আসে তবে লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পাঠ করে নিজের উপর ফুঁক দিন, ইনশাআল্লাহ ঘুম এসে যাবে। নাম্বার 15, ক্যান্সারের রুহানি চিকিৎসা, আগে ও পরে 11 বার দুরুদে ইব্রাহিম আর মাঝখানে সূরা মরিয়ম পাঠ করে পানিতে ফুঁক দিন, প্রয়োজনে আরো পানি মিশাতে থাকুন, রোগী সেই পানি সারাদিন পান করবে। এই আমল কমপক্ষে 40 দিন পর্যন্ত বিরতিহীনভাবে করতে থাকুন, ইনশাআল্লাহ আরোগ্য লাভ হবে। অন্য কেউ পাঠ করেও রোগীকে পান করাতে পারবে। নাম্বার 16, জ্বরের রুহানি চিকিৎসা, ইয়া গফুরু কাগজে 3 বার লিখে বা লিখিয়ে প্লাস্টিক কোটিং করে চামড়া বা রেক্সিন কিংবা কাপড়ে সেলাই করে গলায় বা বাহুতে বেঁধে দিন, ইনশাআল্লাহ সকল প্রকার জ্বর থেকে মুক্তি পাবে। নাম্বার 17, জন্ডিস অর্থাৎ হেপাটাইটিস এর রুহানি চিকিৎসা, প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা কুরাইশ 21 বার, আগে ও পরে 11 বার করে দুরূদ শরীফ পাঠ করে বা পাঠ করিয়ে জমজম শরীফের পানি বা ওই পানি যাতে জমজম শরীফের পানির কয়েক ফোঁটা মিশ্রিত আছে ফুঁক দিন ও প্রতিদিন সকালে দুপুরে ও রাতে পান করে নিন, ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আরোগ্য লাভ করবেন। শুধু একবার দম করা পানি যথেষ্ট, প্রয়োজনে পানি মিশাতে থাকুন। নাম্বার 18, পিত্তথলে ও মূত্রাশয়ে পাথরের রুহানি চিকিৎসা, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার সাদা কাগজে লিখে পানিতে ধুয়ে পান করাতে পিত্তথলে ও মূত্রাশয়ের পাথর ইনশাআল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ভেঙে বের হয়ে যাবে, চিকিৎসার সময়সীমা আরোগ্য লাভ হওয়া পর্যন্ত। নাম্বার 19, হৃদপিণ্ড ও বুকের রুহানি চিকিৎসা, লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পাঠ করে হৃদপিণ্ডের ছিদ্রযুক্ত শিশু তাছাড়া আতঙ্ক হৃদপিণ্ড ও বুকের সকল প্রকার রোগীর বুকে ফুঁক দেয়া আল্লাহ পাকের দয়া উপকারী। নাম্বার 20, সকল প্রকার রোগের রুহানি চিকিৎসা, ইয়া মুঈদু স্থায়ী রোগীরা সর্বদা পাঠ করতে থাকুন, আল্লাহ পাক সুস্থতা দান করবেন। নিজের দাঁত ভালোভাবে আয়নায় দেখে নিন। কল্যাণ কামনার প্রেরণায় সব অর্জনের উদ্দেশ্যে আরজ করছি, যদি আপনার দাঁত ময়লা বা হলদে হয় তবে আনন্দ চিত্তে সাগে মদিনা উফিয়া আনহুয়ের পক্ষ থেকে কয়েকটি মাদানী ফুল গ্রহণ করে নিন, ইনশাআল্লাহ খুবই উপকৃত হবেন। ময়লা দাঁত অন্যদের জন্য কষ্টের ও ঘৃণার কারণ হয়ে থাকে। সাক্ষাৎ ইত্যাদিতে ময়লা দাঁত বিশিষ্ট ব্যক্তিত্বের প্রভাব ভালোভাবে পড়ে না। অধিকারে পান খাওয়া ব্যক্তি যেন টাকা দিয়ে নিজের দাঁতের সৌন্দর্য নষ্ট করে থাকে, মুখের ফোসকা ও ক্যান্সার কিনে নেয়। মিসওয়াক সুন্নত অনুযায়ী ভালোভাবে ঘষে ঘষে করুন। খাওয়ার পর দাঁত খিলাল করা অভ্যাস গড়ে নিন। যখনই কোনো কিছু পানাহার করবেন কুলির পানি নিয়ে কিছুক্ষণ মুখে নাড়াচাড়া করতে থাকুন। এভাবে মুখের ভিতরের অংশ ও দাঁত অনেকাংশে ধুয়ে যাবে। ঘুমানোর সময় কণ্ঠনালী ও দাঁত ভালোভাবে পরিষ্কার করা উচিত, অন্যথায় গলা ব্যথা ও দাঁতে ময়লার আস্তরণ শক্ত হয়ে জমে যাবে। বন্ধ মুখের ভেতর খাবারের অংশবিশেষ পচে মুখ থেকে দুর্গন্ধ বের হবে আর জীবাণু পেটে যাওয়াতে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। ঘুমানোর ফলে পেটের ময়লা বাতাস উপরের দিকে উঠে আসে, ফলে মুখ দুর্গন্ধ হয়ে যায়। ঘুম থেকে উঠে সাথে সাথে হাত ধুয়ে মিসওয়াক করে কুলি করে নিন, ইনশাআল্লাহ মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। উত্তম মাজন, পরিমাণ মতো খাবার সোডা ও ততটুকু পরিমাণ লবণ মিশিয়ে বোতলে ঢেলে বদলে নিন। উত্তম মাজন প্রস্তুত হয়ে গেল, যদি সম্ভব হয় প্রতিদিন তা দ্বারা দাঁত মাজুন, ইনশাআল্লাহ সাথে সাথেই দাঁতের ময়লা দূর হয়ে যেতে দেখবেন। যদি মাড়ি ও মুখের কোনো অংশে জ্বলন ইত্যাদি অনুভব হয় তবে পরিমাণ কমিয়ে নিন। এবারও কষ্ট হলে পরিষ্কার করার অন্য কোনো ব্যবস্থা করে নিন। দাঁত যে কোনোভাবে পরিষ্কার হওয়া চাই। মাদানী ফুল, সকল প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্নত এবং শরীয়তের দাবি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।